Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على السلام. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
اے لوگو جو ایمان لائے ہو,
ہے جرا ایمان اینے چھو, تمرا اللہ
جیسا اس کے تقوی کا حق ہے,
تقوی شے بھابے اولمبن کرو جے بھابے تا کرا اوچت, اور تمرا کخنو مرت برن کرو نا جدا کھن پر جدا نا تمرا আত্মসমর্পণকারী হও। এ আয়াতে সত্যিকার মোমেনের বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে। প্রকৃত মোমেনের উচিত তাকওয়ার সকল শর্ত পালন করা। তাকওয়ার শর্তগুলো কি, প্রকৃত তাকওয়া কি, এর যে ব্যাখ্যা কোরআন থেকে আমরা বুঝি, তার সার কথা হল খোদার সকল প্রাপ্য এবং বান্দার সকল অধিকার প্রদানের ব্যাপারে যত্নবান হওয়া, সকল নেককর্ম করার জন্য সোচ্চার হওয়া, খোদার নির্দেশাবলীকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেনে চলার সকল চেষ্টা করা। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, তার উপর ইমান আনা এবং এরপর দৃঢ় বিশ্বাস রাখা এবং এরপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা, শুধু মুসলমান নামধারে মুসলমান হওয়া বা মুসলমান হওয়ার দাবি করা ইমানদারদের সারিভুক্ত করে না, বরং কর্ম এবং অব্যাহত কর্মই এই নামের যোগ্য করে। আল্লাহর নির্দেশ মানা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে জীবন যাপন করা, মানুষকে তাকওয়ার শর্ত পালনের জন্য প্রস্তুত করে। আর প্রকৃত মুসলমান সেই আখ্যা পায় যে এই অনুসারে জীবন যাপন করে বা আমল করে। আল্লাহ তাআলা বলছেন যে পূর্বের ধর্মগুলো খোদার আনুগত্য থেকে বেরিয়ে গেছে, কারণ তারা এই সমস্ত বিষয়ের প্রতি যত্নবান ছিল না। যদি তোমরাও তাকওয়ার ব্যাপারে সজাগ এবং যত্নবান না হও, খোদার নির্দেশাবলী অনুসারে না চলো, নিজেদের আবশ্যকীয় দায়িত্ব যদি পালন না করো, তাহলে তোমরাও এমন লোকদের অন্তর্ভুক্ত হবে যারা খোদার শাস্তি পেয়েছে, আর তোমরাও এমন লোকদের মতো মরবে যেমন মৃত্যু অপকর্মশীলদের হয়ে থাকে। মুসলমান হওয়া কামেল আনুগত্যের দাবি রাখে, পূর্ণ আনুগত্যের দাবি রাখে। তাই একজন মুসলমানকে এই কথাগুলো দৃষ্টিগোচর রাখা চাই, দৃষ্টিতে রাখা আবশ্যক। একজন প্রকৃত মোমেন মোমেনের দৃষ্টিতে সবসময় খোদাভীতি থাকা আবশ্যক, আর তার সে সকল কথার সন্ধানে থাকা উচিত যা খোদার যাক্ষদা তালার কাছে পূর্ণ আত্মসমর্পণকারী এবং প্রকৃত মুসলমানে তাকে পরিণত করবে। এর জন্য জাগতিক ক্ষয়ক্ষতিও যদি বরণ করতে হয়, একজন প্রকৃত মুসলমানের এর প্রতি ভ্রক্ষেপ করা উচিত নয়। পিতামাতা, প্রিয় আত্মীয় স্বজন, সমাজ, নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, যেই হোক না কেন, একজন প্রকৃত মুসলমানকে আল্লাহর নির্দেশ বোঝা এবং তদনুসারে জীবন যাপন করা থেকে যেন দূরে ঠেল দিতে না পারে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ দরবারে উপস্থিত হয়ে নিজের হিসাব নিজেকেই চুকাতে হবে। কোন রাজনীতিবিদ, কোন আত্মীয়, কোন মৌলবী কাউকে রক্ষা করতে পারবে না, কোন পীর, কোন গদ্দিনশীল কারো বোঝা বহন করতে পারবে না। অতএব খোদার নির্দেশ মানা এবং তার নিদর্শনাবলী দেখে তা নিয়ে ভাবা এবং চিন্তা করা, তার রসুল তাকওয়ার যে পথ শিখিয়েছেন তার উপর বিচরণ, জুলম এবং অত্যাচার থেকে দূরে থাকা, ইসলামের প্রকৃত শিক্ষাকে বোঝা এবং সে অনুসারে জীবনযাপন হল একজন প্রকৃত মুসলমানের ব্যবহারিক অবস্থার নাম, নতুবা ইমানের দাবি শুধু মৌখিক দাবি বিবেচিত হবে যা তাকওয়ার শূন্য, যা খোদার শিক্ষা এবং নির্দেশ থেকে দূরে এবং বিবর্জিত। যেমন আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, এমন তাকওয়াশীল লোকদের ইবাদত গৃহীত হয় না, তাদের ত্যাগ বা কোরবানিও গ্রহণযোগ্য নয়, বরং তাদের বাহ্যিক নামাজ খোদার নৈকট্যের কারণ হওয়ার পরিবর্তে ধ্বংস ডেকে আনে। আর যারা খোদার অনুগত তারা তার নির্দেশাবলী একশত ভাগ শিরোধার্য করে, তার সন্তুষ্টির খাতিরে সকল কাজ করে, এমন লোকদের যারা শত্রু তাদের খোদা শত্রু হয়ে যান এবং তাদের বন্ধুদের তিনি বন্ধু হয়ে যান। তারা খোদার সন্তুষ্টির জন্য যে কাজেই করে খোদা তাআলা সেই কাজে প্রভূত কল্যাণ রেখে দেন এবং তিনি তাদের সাফল্য দান করেন। অতএব সৌভাগ্যবান সেই সকল মুসলমান যারা সেই মৃত্যুকে আলিঙ্গনের স্বপ্ন দেখে আর এমন অবস্থায় মৃত্যু পেতে চায় যখন তারা আল্লাহর অনুগত এবং আল্লাহ দরবারে সমর্পিত মুসলমান গণ্য হতে পারে। আমরা আহমদীদের জন্য এটি নসিহত এবং এই চেষ্টায় আমাদের লেগে থাকা উচিত যে খোদা যখন খোদা যেখানে কৃপাবশত যুগ ইমাম এবং মহানবী ইসলামের নিষ্ঠাবান দাস এবং প্রেমীকে মানার এবং গ্রহণের তৌফিক দিয়েছেন, খোদার নির্দেশকে ধার্য করার তৌফিক দিয়েছেন যে আখারিনদের মাঝে ইসলামের পুনর্জাগরণের জন্য যে নবী প্রেরিত হবেন তাকে গ্রহণ করো, আর আমরা তাকে গ্রহণ করেছি। তাই আমাদের ব্যবহারিক অবস্থাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করা এবং তৎসম্মত করা এবং এর উপর প্রতিষ্ঠিত থাকা আমাদের জন্য আবশ্যক। এটি আমাদের অনেক বড় একটি দায়িত্ব, এর জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদেরকে প্রত্যেক আহমদিকে দায়িত্ব পালন করতে হবে, এটি দৃষ্টিতে রাখতে হবে। কিন্তু যেভাবে আমার কোন কোন শব্দ এবং কোন কোন বাক্য থেকে প্রতিভাত হচ্ছে যে আমি সাধারণ মুসলমানদেরও এ দৃষ্টিকোণ থেকে মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি যে রাজনীতিবিদ বা মৌলবীদের দৃষ্টান্ত দিয়েছি এটি তাদের জন্যই ছিল আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। এমটি এর মাধ্যমে একটা শ্রেণী এমন আছে যারা আমাদের অনুষ্ঠানমালা দেখে এবং শুনে, আর এর বহির প্রকাশও ঘটে থাকে। তাদের কাছে জামাতে আহমদিয়ার বাণী পৌঁছে, তো এমটি এর বরাতে বাজারে শুনে এমটি শুনে এবং দেখে তাদেরকে বাণী পৌঁছাতে চাই। কিছুদিন পূর্বে পাকিস্তান থেকে একটা পত্র আসে, প্রায় অনেক সময় এমন চিঠি এসে থাকে, কয়েকজন আহমদি বন্ধু একত্রে বসে এমটি দেখেন বা তারা আহমদীয়ত সম্পর্কে পড়ালেখা করেছেন, তারা লেখেন যে আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা যে সমস্ত কথা বলেন তা শুনে এবং যুগের অবস্থা দেখে আমরা নিশ্চিত যে জামাতে আহমদিয়া সত্য এবং হযরত মির্জা গোলাম মোহাম্মদ সত্য। আমাদের শুভকামনা আপনাদের সাথে আছে, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু আমাদের মাঝে সমাজ এবং মৌলবীদের মুখোমুখি হওয়ার শক্তি নেই, সৎসাহস নেই, আমাদেরকে ভীরু মনে করতে পারেন। আমাদের সমস্ত সহানুভূতি এবং সমস্ত ইচ্ছা সত্ত্বেও এই ভয়ের কারণে জামাত ভুক্ত হতে পারে না। অনুরূপভাবে এক ব্যক্তি তার অন্য গায়ের আহমদি বন্ধুকে বলে যে যদি জামাত সত্য হয় তাহলে আল্লাহর শাস্তিকে আমাদের ভয় করা উচিত, যা যা সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করেছেন। তাই আমার লোকদের স্মরণ রাখতে হবে যে খোদা তাআলা তাকওয়ার পথে বিচরণের নির্দেশ দিয়েছেন। জামাতে আহমদিয়া সত্য এবং অবশ্যই সত্য জামাত। এই জামাতের সত্যতা সম্পর্কে খোদার 124 বছরের ব্যবহারিক সাক্ষ্য দৃষ্টি উন্মোচনের জন্য যথেষ্ট হওয়া উচিত এবং যথেষ্ট সুসংগঠিত বিরোধিতা যা বিভিন্ন সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং করা হচ্ছে, আলেমদের ফতোয়া সত্ত্বেও, সে সমস্ত আলেমদের ফতোয়া যারা সত্য বিচ্যুত তাদের সকল ফতোয়া সত্ত্বেও কোন কোন দেশে, বিশেষ করে পাকিস্তানে মৌলবীদের কথায় আহমদীদের উপর জুলম এবং অত্যাচার হচ্ছে। আহমদীদের উপর অত্যাচার সত্ত্বেও তাদের ধন সম্পদ লুটা, অপহরণ এবং হত্যা, ঘর জ্বালানো বা গৃহদাহ সত্ত্বেও চাকরি থেকে বরখাস্ত, আর ছেলে মেয়েদের স্কুল কলেজে টর্চার বা অত্যাচার করা, পড়ালেখায় বাধা দেয়া সত্ত্বেও আহমদীরা শুধু ইমানের উপর প্রতিষ্ঠিতই নেই, বরং পূর্বের তুলনায় অধিক ত্যাগ শিকারে দ্বারা প্রস্তুত। তো এটি আহমদীয়তার সত্যতার যথেষ্ট প্রমাণ গণ্য হওয়া উচিত। আর আল্লাহর ফজলে জামাত উন্নতি করছে, ইমান রয়েছে সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও। অতএব জাগতিক দৃষ্টিকোণ থেকে দুর্বল একটি জামাতের উন্নতি কারণে হচ্ছে যে সেই খোদা যিনি সর্বোত্তম বন্ধু এবং সর্বোত্তম সাহায্যকারী নেমুল মৌলা নেমুল নাসির, তিনি আমাদের সাথে আছেন। আর এটি আল্লাহ তাআলা মোমিনদের পরিচয় হিসাবে উল্লেখ করেছেন যে আল্লাহর সাহায্য এবং সমর্থন তাদের সাথে থাকে। ইনসাফের দৃষ্টিতে যদি এখন কেউ দেখে তাহলে ইসলাম সেবার নামে যে সকল সংগঠন গঠিত হয়েছে আর তারা যে সমস্ত জেহাদি কার্যক্রম পরিচালনা করছে, ইসলাম দুর্নাম হওয়া ছাড়া এর আর কোন ফলাফল প্রকাশ পাচ্ছে না। আর আল্লাহ তাআলা তো নিজে বলেন যে আমার পথে যারা জেহাদের জন্য বেরোয় আমি তাদের সফল করি, তাদেরকে সফলতা দিয়ে থাকি। এমন কোন সফলতা আছে যা এরা অর্জন করেছে? মুসলমানই মুসলমানদের হত্যা করছে, অস্ত্র শস্ত্র নেওয়া হয় বড় শক্তি বা পরাশক্তির কাছ থেকে। মুসলমান দেশগুলোতে না ফ্যাক্টরি আছে না কোন অস্ত্রাগার আছে, ফ্যাক্টরি বা কারখানা নেই। সিরিয়ায় যা কিছু হচ্ছে সেখানকার সরকার বিরোধী দল বা যে বিভিন্ন দল ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, পাশ্চাত্যের কাছে বা পাশ্চাত্য বিভিন্ন সরকারের কাছে তারা এটি বলছে যে যদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাও তাহলে অস্ত্র দাও। তো সরকার এবং সরকার বিরোধী যে অস্ত্রই ব্যবহার করছে, কাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহৃত হচ্ছে? কেবল মুসলমানদের বিরুদ্ধেই সেই অস্ত্রের ব্যবহার ক্রমশ বাড়ছে। খোদাভীতি শাসক দলের ভিতর নেই, বিরোধীদের ক্ষেত্রে দেখা যায় না, আল্লাহর নির্দেশের আনুগত্য কোন শ্রেণীর মাঝে দেখা যায় না। সুতরাং উভয় দিক থেকে এরা তাকওয়া শূন্য মানুষ, আর এরাই ধর্ম থেকে যোজন যোজন দূরে এবং খোদার নির্দেশকে প্রত্যাখ্যানকারী মানুষ। এরা একজন মুসলমান শাসক আমির তাইমুর অতীত হয়েছেন, সামান্য অবস্থা থেকে উন্নতি করতে করতে পৃথিবীর এক বিশাল অংশে তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন যে আমি দেখি যখনই যুদ্ধের জন্য বের হই বা কোন দেশে যখনই আক্রমণ করি, আমি দেখি যে সেখানকার মুসলমান শাসক বা বাদশাহ জনসাধারণের অধিকার প্রদান করছে কিনা, জনসাধারণের প্রাপ্য দিচ্ছে কিনা, বা ধর্মের উপর প্রতিষ্ঠিত আছে কিনা। যদি জনসাধারণের অধিকার প্রদান না করে থাকে এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত না থাকে, জুলম এবং বর্বরতা সে সকল দেশে ছেয়ে থাকে, তাহলে আমি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং করতলগত করি, আর সেখানে এমন ব্যবস্থাপনার সূচনা করে যায় ইসলামী ব্যবস্থাপনা। আমি যে সকল সফলতা লাভ করি খোদার সাহায্য এবং সমর্থনের কারণেই লাভ করে থাকি। যাই হোক, তিনি তার বিভিন্ন নীতির কথা উল্লেখ করেন এবং বর্ণনা করেন, সেগুলো সুবিচার বা ইনসাফ ভিত্তিক ছিল যে কারণে সফলতা লাভ করেছেন। কোন কোন ক্ষেত্রে অত্যাচার করেছেন বলে প্রমাণিত হয়, কিন্তু মনে হয় সে যুগের বাদশাহদের মাঝে ছিলেন তিনি সর্বোত্তম, আর এই কারণে খোদা তালা তাকে সাহায্য করেছেন। তিনি তার একটি নীতির কথা উল্লেখ করেছেন যে শাসনের জন্য সুবিচার প্রজ্ঞা আবশ্যক, গরিব জনসাধারণের প্রতি যত্নবান হওয়া, সরকারি কর্মকর্তাদের অধিকারের বিষয়ে যত্নবান হওয়া, যে সকল দেশকে করতলগত করা হয় বা অভিযান পরিচালনা করা যে সকল দেশের বিরুদ্ধে, তাদের জনসাধারণ অধিকার দেওয়া, জুলুম না করা। তিনি বলেন যে আমার সফলতাকে যদি দশ ভাগে ভাগ করা হয় তো নয় ভাগ এই সমস্ত নীতির কারণে হয়েছে, আর শুধু এক ভাগ আমার সফলতা তরবারির জোরে এসেছে। সকল ইসলামী দেশের প্রতি যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে সর্বত্রই স্বার্থ পূজা চলছে, প্রজা এবং জনসাধারণের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই, শুধু নিজেদের ক্ষমতা এবং ক্ষমতার চিন্তাই মাথায় বিরাজ করে। আলেমেরা নিজেদের কাজ ছেড়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় প্রশিক্ষণের পরিবর্তে ক্ষমতার প্রতিযোগিতায় নেমেছে, বা অনেকে এমন আছে যারা ইসলামের নামে সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছে বা তাদের সাহায্য করছে, ধর্মীয় প্রতিষ্ঠানে জিহাদের নামে ছেলে এবং মেয়েদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসের উদ্দেশ্যে বম বা বোমা কিভাবে বানাতে হয় তা শেখানো হয়, বোমা বানানো শেখানো হয়, আর এসব কিছু ব্যবহার হবে কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান মুসলমানের রক্ত মুসলমানকে খুন করতে ব্যগ্র। ইসলাম যা শান্তি এবং ভালোবাসার প্রেম প্রীতির ধর্ম, যেই ইসলামের অর্থ হল শান্তি নিরাপত্তা কষ্ট এবং সমস্যা থেকে যা মুক্তির কারণ, এই ধর্মকে আজ এরা এতটা বদনাম করেছে যে পৃথিবীতে যখনই কোন স্থানে সন্ত্রাসী ঘটনা ঘটে সর্বপ্রথম মুসলমানদের নাম নেওয়া হয়, আর বেশিরভাগ সংগঠন তা মেনেও নেয় না, আর না মানলেও আঙ্গুল তাদের প্রতি ইঙ্গিত করে। কয়েকদিন পূর্বে আমেরিকায় যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, খেলোয়াড়রা দৌড়ছিল, সেখানে দুটো বোমা বিস্ফোরিত হয়েছে, যে জুলম এবং অত্যাচার, যে জুলম হয়েছে, অন্যায় হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসলাম বিরোধীরা যারা ইসলামকে বদনাম করার জন্য সুযোগ সন্ধান করতে থাকে তারা বলে বসেছে যে মুসলমানই করেছে, কোন সংগঠনের নাম না, মোটের উপর মুসলমানদেরকে তারা দায়ী করে। কিন্তু সৌভাগ্যবশত এবার এই সমস্ত সংগঠনগুলো এই কথা অস্বীকার করেছে, বলেছে আমাদের সাথে কোন সম্পর্ক নেই। হুজুর প্রথম যদি শুধু এই বিবৃতি দিত তাহলে যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু তাকওয়া, খোদার আনুগত্য, এতাত এবং খোদার নির্দেশ মানা থেকে এরা বিচ্যুত, তাই তারা একই সাথে কথাও বলেছে যে আমরা বোমা বিস্ফোরণ ঘটাইনি, কিন্তু যেই ঘটিয়েছে সে অনেক ভালো কাজ করেছে, আমরা তাকে সমর্থন করি। তো এই নিরীহ লোকদের উপর আক্রমণ করে, যারা পৃথিবীর বিভিন্ন কোণ থেকে সেখানে সমবেত ছিল, এদের উপর আক্রমণ করে কি লাভ হয়েছে, বা এই সমর্থনকারীদের কি লাভ হয়েছে, এবার কি লাভ হবে? একদিকে দাবি হল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের তুলনায় কেউ বেশি ভালোবাসে না, অপরদিকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা পরিপন্থী কথাবার্তা বলা হয় বা বলা হচ্ছে। প্রেমিক প্রেমাস্পদের তুচ্ছাতি তুচ্ছ কথাকেও অসাধারণ গুরুত্ব দিয়ে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধ চলাকালেও নিরীহ শিশু, বয়স্ক মহিলা এবং পীর পুরোহিতদের ক্ষতি করা থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন। কোরআনে কারিমে সব যুদ্ধের অনুমতি দিয়ে সকল ধর্মের সুরক্ষা নিশ্চিত করার শিক্ষা দিয়েছে। অথচ ইতিপূর্বে যুদ্ধের বাহিরে অনেকেই হত্যা করা হয়েছে, অনেকেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বঞ্চিত হতে হয়েছে, যারা বেঁচে গেছে অনেকেই তাদের হাত পা বা বাহু কাটতে হয়েছে। সে কারণে একজন কলামিস্ট বা পত্রিকার এক সাংবাদিক এতটাও বলে বসেছে যে এর চিকিৎসা একটাই, তাহলে সব মুসলমানদের হত্যা করো। অমুসলিমদের ভিতর এই ধৃষ্টতা কোথেকে আসছে? স্বয়ং মুসলমানই এই ধৃষ্টতার জন্য দায়ী। পাশ্চাত্যে এমন ঘটনা কখনো কখনো ঘটে যে কারণে কথা শুনতে হয়। ইসলামী বিশ্বে তো প্রায় শতকরা 70% দেশে সেই উৎকণ্ঠা বা ব্যাকুলতা বিরাজমান, এটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। পাকিস্তান, আফগানিস্তান, মিশর, সিরিয়া, লিবিয়ায়, সোমালিয়ায়, সুদানে, আলজেরিয়ায়, এক কথায় সর্বত্র মুসলমান মুসলমানকে খুন করছে, আর পরিতাপের বিষয় হল ধর্মের নামে এসব কিছু তারা করছে। এই জুলুম এবং অন্যায় আর কদাচারে যদি লিপ্ত হতেই হয়, অন্তত পক্ষে ধর্মের নামে সেটি করবেন না। এই হত্যা, এই খুনাখুনিকে ধর্মের নামে বৈধতা দেবেন না। যে সমস্ত ইসলামী দেশে প্রকাশ্যে সন্ত্রাস নেই, সেখানে অন্য ধরনের অশান্তি বিরাজমান, জনসাধারণের অধিকার দেয়া হচ্ছে না, প্রজাদের অধিকার দেয়া হচ্ছে না, দরিদ্র ক্রমশ দরিদ্র হচ্ছে আর সম্পদশালীরা আরো শক্তি সম্পদশালী হয়ে হচ্ছে। সৌদি আরব, যা তেল সম্পদে সমৃদ্ধ, অত্যন্ত সম্পদশালী একটি দেশ, সেখানেও গরিব মানুষ রয়েছে, গরিব বিধবা, এতিম বাচ্চারা দুইবেলা খাবারের জন্য হা হুতাশ করে। ইসলামের নামে মহিলারা কাজের জন্য মহিলাদের ঘর থেকে বাইরে যেতে দেওয়া হয় না, কিন্তু তার চাহিদার প্রতি যেমন সচেতন হওয়া উচিত ছিল সরকারের, ততটা সচেতনতা নেই। যে রেশন দেয়া হয় বা নির্ধারণ করা হয়েছে তা এত স্বল্প যে এতে কোন এক ব্যক্তির পেট ভরে না। বাচ্চাদের রাজপ্রাসাদে ঘরের দেয়ালেও স্বর্ণের কাজ করা হয়েছে, তেল সম্পদকে নির্বিচারে কুক্ষিগত করা হচ্ছে, কিন্তু প্রজা মারা যাচ্ছে, জনসাধারণ মারা যাচ্ছে। কিছুদিন পূর্বে টেলিভিশনে একটি ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে, তাতে এই তথ্যগুলো উপস্থাপিত হয়েছে যে কিভাবে তাদের সাথে ব্যবহার করা হয়, কিভাবে প্রজারা সেখানে জীবনযাপন করে। অন্যান্য ইসলামী বিশ্বের অবস্থাও একই, উৎকণ্ঠা, ব্যাকুলতা এবং অবিচার, জুলম, অত্যাচার আর প্রজা সরকারের প্রাপ্য বা অধিকার না দেয়া, প্রজাদের অধিকার না দেয়া, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। জনসাধারণ সেখানে নিজেদের দায়িত্ব পালন করে না বা করছে না, প্রজা যখন সুযোগ পায় তাদের তারাও জুলম এবং অত্যাচার করে, এগুলো সব তাকওয়া থেকে দূরত্বেরই প্রমাণ, খোদার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ারই নামান্তর। মানুষ দাবি তো করে যে ইসলামের শিক্ষা কামেল সম্পূর্ণ পরিপূর্ণ একটি শিক্ষা, এটি অবশ্যই সত্য, কিন্তু তাদের একথা বলা যায় কারণে আমাদের কোন মোজাদ্দেদ, কোন মাহদি বা মোজাদ্দেদের প্রয়োজন নেই, কোন সংস্কারকের প্রয়োজন নেই, কোন এই কথা এমন ধারণা ভুল এবং ভ্রান্ত। এতে সন্দেহ নেই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে যুগে যুগের সংশোধনের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন মানুষ আসবেন। এর পাশাপাশি যুগের অবস্থা, যুগের লক্ষণাবলীও বলছে যে মুসলমান শিক্ষাকে পরিত্যাগ করেছে, মসজিদ আছে কিন্তু আলেমরা সেগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রে পরিণত করেছে, কোরআন রয়েছে কিন্তু কোরআনও সুন্দর আকর্ষণীয় সুরম্য আলমারির সৌন্দর্য বর্ধনের কারণ হচ্ছে আলেমেরা মন গড়া তফসির করে জনসাধারণকে, সাধারণ মুসলমানকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। তাই এই কথা বলা সম্পূর্ণভাবে ভ্রান্ত কথা, যে প্রয়োজন নেই, আল্লাহর পক্ষ থেকে কারো আসার অবশ্যই প্রয়োজন আছে। আর মহানবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে প্রয়োজন দেখা দেবে, আলেমরা অস্বীকার করতে পারে না, অস্বীকার যদি করে মিথ্যা বলে, তারা ভ্রান্ত কথা বলে। আলেমদের সাধারণ মানুষের ভাবা উচিত যে প্রয়োজন রয়েছে, কোন ব্যক্তি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসা উচিত। আর মুসলমানদের এই বিভ্রান্তির সংশোধন করতে হবে, আর ইসলামের যে ভ্রান্ত চিত্র মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে তা দূরীভূত করে ইসলামের আকর্ষণীয় শিক্ষা পৃথিবীর হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে, আর পৃথিবীকে মহানবী ইসলামের পতাকা দলে সমবেত করা হবে তার কাজ। জনসাধারণকে এই সমস্ত আলেমেরা নবী সম্পর্কিত বিতর্কে জড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি আরম্ভ করেছে বা করে রেখেছে। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আগমনকারী প্রতিশ্রুত মসীহ এবং মাহদীকে নবী উপাধি দিয়েছেন, সেখানে অন্য কারো মন গড়া ব্যাখ্যা করার কি অধিকার আছে, কি অধিকার আছে তার এবং তার মান্যকারীদের বিরুদ্ধে জুলম এবং অত্যাচার করার। আমি যেভাবে বলেছি যে স্বয়ং যুগের অবস্থা এই সাক্ষ্য দিচ্ছে যে কোরআন করিম মূল অবস্থায় সংরক্ষিত থাকার সত্ত্বেও আমাদের ধর্মীয় আধ্যাত্মিক নৈতিক অবস্থা ক্রমশ অধপতিত হচ্ছে, তাকওয়া হারিয়ে গেছে, খোদা তালার নির্দেশাবলীর আনুগত্য থেকে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী বেরিয়ে গেছে। তাই প্রণিধানযোগ্য বিষয় হল এহেন অবস্থায় এমন কোন ব্যবস্থা কি হওয়া উচিত যার ফলে সংশোধন হবে, এমন কোন ব্যক্তি কি হওয়া উচিত যিনি ইসলামী শিক্ষার প্রকৃত মূল মন্ত্রকে বোঝে সেটিকে জারি করবেন। আমরা আহমদীরা সৌভাগ্যবান, আমরা বলি যে আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতি অনুসারে আর মুহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী চতুর্দশ শতাব্দীতে সে ব্যক্তিকে পাঠিয়েছেন, তিনি খোদা প্রদত্ত হেদায়ত অনুসারে কোরআনী শিক্ষা এবং দিক নির্দেশনাকে স্পষ্টভাবে নিজ গ্রন্থে উল্লেখ করে সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে ইসলামী শিক্ষার শ্রেষ্ঠত্ব পৃথিবীর সকল ধর্মের উপর প্রমাণের মাধ্যমে শত্রুদের প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে এবং খোদার সমর্থনের স্বাক্ষর রেখে শত্রুর মুখ বন্ধ করে দীর্ঘ জীবন কাটিয়ে আল্লাহ দরবারে ফিরে গেছেন এবং তার পিছনে আল্লাহর সমর্থন পুষ্ট কেয়ামত পর্যন্ত স্থায়ী ব্যবস্থাপনা রেখে গেছেন, যা উন্নতির রাজপথে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ভূমি এবং আকাশের সাথে সম্পর্কযুক্ত ঐশী সমর্থন, যা মসিমদের যুগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আকারে প্রকাশিত হয়েছে, আর এ প্রকাশ পাওয়ার ধারা আজও অব্যাহত আছে। পাকিস্তানবাসী এবং জনসাধারণের জন্য এ সকল ভূমিকম্প, এ সকল দুর্যোগ আর এই বন্যা মুসলমানদের লাঞ্ছনা এদের চোখ খোলার জন্য কি যথেষ্ট হওয়া উচিত নয়? সম্প্রতি যে ভূমিকম্প এসেছে তা শুধু এক দেশেই অনুভূত হয়নি, পাকিস্তানেও ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানেও, আফগানিস্তানেও, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বরং ইন্দোনেশিয়া পর্যন্ত এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। তো এই যে ঐশী তাকদীর কাজ করছে, মুসলমানদের তার সম্পর্কে ভাবা উচিত। তবা এবং অনুশোচনা আর ইস্তেগফার এবং পাপের ক্ষমা চাওয়া আবশ্যক। নামধারী আলেমদের ভয় করার পরিবর্তে তাদের প্রকৃত চেহারা তাদের সামনে তুলে ধরুন। বলুন যে কেন ইসলামী শিক্ষা পরিপন্থী কথা আমাদেরকে শেখাচ্ছ? এই সমস্ত আলেমেরা যা করছে মোহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে, জীবনচর থেকে একটি ঘটনা এমন আচরণের সমর্থনে দেখাও, বা আজকাল আলেমরা যে শিক্ষা দিয়েছে এমন কোন শিক্ষার একটি ঘটনা রাসূলুল্লাহর জীবনী থেকে বর্ণনা করো। অতএব এটি সেই ইসলাম নয় যা মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে এসেছেন। তিনি সাল্লাল্লাহু ইসলামের আনিত ইসলামের সংজ্ঞা হল প্রেম, প্রীতি, ভালোবাসা, শান্তি, সম্প্রীতি এবং কষ্ট দূরীভূত করা। ইসলামের নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার দুর্বিষণ্ডি নিয়ে এই কষ্ট বাড়ানো নয়। তাই সব মুসলমানের দায়িত্ব হল তাকওয়ার সন্ধান করে সে তদনুসারে জীবনযাপনের চেষ্টা করার, মৃত্যুকে সামনে রাখা উচিত। যে মৃত্যুর কোন অনিশ্চয়তা নেই, কেউ বলতে পারে না যে আমি এতদিন জীবিত থাকব, আর সে কাজ করা উচিত যা খোদার অধিকার প্রদান নিশ্চিত করবে, বান্দার অধিকার প্রদান নিশ্চিত করবে। হযরত মসীহ ইসলামের কতক উদ্ধৃতি উপস্থাপন করব যার মাধ্যমে তার গুরুত্ব এবং মুসলমানদের তাকে মানার গুরুত্ব স্পষ্ট হবে বা স্পষ্ট হয়ে যায়। যদি এটি না হয় তাহলে খোদার তকদির হল উন্নতি তারাই করবে যারা আন্তরিকভাবে মুসলমানকে মানবে এবং তদনুসারে জীবনযাপন করবে। তিনি বলেন যে মুসলমানদের হৃদয়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বস্তুবাদিতার যে প্রতিমাকে মাহাত্ম্য দেওয়া হয়েছে, এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে স্থান দেওয়া হয়েছে, ঝগড়া এবং মীমাংসা যা কিছু রয়েছে বস্তুবাদিতার জন্য রয়েছে, এই প্রতিমাকে আমি টুকরো টুকরো করতে চাই। আর আমি চাই যে খোদার মাহাত্ম্য তাদের হৃদয় স্থান পাক, আর ইমানের বৃক্ষ সতেজ ফল বহন করুক। এই হল এখন বৃক্ষে চিত্র, কিন্তু এটি আসল বৃক্ষ নয়। মূল আসল বৃক্ষ সম্পর্কে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। অর্থাৎ আল্লাহ তাআলা কামেল এবং উৎকর্ষ ধর্মের উপমা কিভাবে বর্ণনা করেছেন তা কি দেখনি? সেই অর্থাৎ সেই পবিত্র বাক্য পবিত্র বৃক্ষে বৃক্ষতুল্য যার মূল মাটির গভীরে এবং শাখা গগনচুম্বী, আর সেটি সর্বদা প্রভুর নির্দেশে ফল বহন করে। আসলুহা সাবেতনের অর্থ হল এর ক্ষেত্রে ইমানের মূল আছে বলে সেটি যেন সত্য প্রমাণিত হয়, আর বিশ্বাসের পরম পর্যায়ে সেটি যেন উপনীত থাকে, সবসময় সেটি যেন ফল বহন করে, শুষ্ক বৃক্ষের মতো যেন না হয়। কিন্তু আমাকে বলো অবস্থা কি এখন এমন? অনেকেই বলে বসে যে কারো আসার প্রয়োজনে বাকি, সেই রোগী কত নির্বোধ যে বলে যে ডাক্তারের দরকার কি, সে যদি ডাক্তারের মুখাপেক্ষী না হয়, ডাক্তারের প্রয়োজন যদি আছে বলে মনে না করে, তাহলে এই লক্ষণ তার ধ্বংস হওয়ার লক্ষণ ছাড়া আর কি। এখন মুসলমান মুসলমান বটে, আসলাম নার অন্তর্ভুক্ত, কিন্তু আমার নার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ইমান নেই। এটি তখন সম্ভব যদি তাদের হৃদয় আলোকিত থাকে। তো এই বিষয়গুলোর জন্যই আমি প্রেরিত হয়েছি। এটা আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না তড়িঘড়ি করে, বরং আল্লাহকে ভয় করো আর তওবা অনুশোচনা করো। অনুশোচনাকারীর চিন্তাধারা প্রখর হয়ে থাকে। তিনি এরপর প্লেগের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বলেন যে এটি ভয়াবহ একটি নিদর্শন। এ সম্পর্কে আল্লাহ তাআলা আমার প্রতি যে বাণী অবতীর্ণ করেছেন তা হল, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটি আল্লাহর উক্তি এবং আল্লাহর বাণী, অভিশাপ তার উপর, সে অভিশপ্ত যে খোদার নাম নিয়ে মিথ্যা বলে। আল্লাহ তাআলা বলেন যে আমার ইচ্ছা কেবল তখনই পরিবর্তিত হবে যখন হৃদয় পরিবর্তন আসবে। তাই আল্লাহকে ভয় করো, আল্লাহর আজাবকে ভয় করো। কেউ কারো দায়িত্ব বা বোঝা বহন করতে পারে না। সামান্য মামলা যদি কারো বিরুদ্ধে হয় কেউ সঙ্গ দিতে পারে না। তাই পরকালের কি ভরসা, যার সম্পর্কে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, অর্থাৎ কিয়ামত দিবসে ভাই ভাইকে ছেড়ে চলে যাবে, ভাই ভাইয়ের বিষয়ে ব্যাপারে উদাসীন হবে। তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ, তার রসুল এবং তার কিতাব বা ঐশী গ্রন্থকে মানার দাবি করে তার শিক্ষার অনুসঙ্গ অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া এবং পবিত্রতা প্রদর্শন না করে, আর আত্মশুদ্ধি এবং দুষ্কৃতি পরিত্যাগ এবং ভালো কাজ অবলম্বন মন্দ পরিত্যাগের পথ অবলম্বন না করবে, সে মুসলমান আখ্যা পেতে আখ্যাপযোগ্য নয়, আর ইমানের অলঙ্কারে সজ্জিত হওয়ার কথা তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। একইভাবে যে ব্যক্তি মুসলিমতকে মানে না বা তাকে গ্রহণ করার প্রয়োজন আছে বলে মনে করে না, সেও ইসলামের প্রকৃত মর্ম, নবুয়তের উদ্দেশ্য এবং রিসালাতের লক্ষ্য সম্পর্কে অজ্ঞ এবং উদাসীন, তা সে প্রকৃত মুসলমান, আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী এবং অনুগত আখ্যা পাওয়ার যোগ্য নয়। কেননা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে কোরআনে আদেশ নিষেধ নাজেল করেছেন, একইভাবে শেষ যুগে একজন আখেরি বা শেষ খলিফা আসার ভবিষ্যৎবাণীও পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। তাকে যারা মানবে না এবং যারা অবজ্ঞা করবে তাদের নাম ফাসেক বা দুষ্কৃতকারী রাখা হয়েছে। কোরআন এবং হাদিসের মাঝে পার্থক্য বরং ভিন্ন ভাষায় বলতে হবে যে হাদিস কোরআনের শব্দের ব্যাখ্যা। পার্থক্য হল কোরআনে খলিফা শব্দ ব্যবহার হয়েছে, হাদিসে একই খলিফাকে বা শেষ খলিফাকে মসীহ মওউদ আখ্যায়িত করা হয়েছে। অতএব কোরআনে করিমে যে ব্যক্তির প্রেরিত হওয়া সম্পর্কে ওয়াদা শব্দ ব্যবহৃত হয়েছে, আর তার এভাবে তাকে তার প্রেরিত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সে কেমন মুসলমান যে সবকিছু সত্ত্বেও বলে যে এমন ব্যক্তিকে মানার আমাদের দরকার কি। তিনি আরো বলেন যে হে নির্বোধ জাতি, আমি কার সাথে তোমাদের তুলনা করব। তোমরা সেই সকল দুর্ভাগাদের সাথে সামঞ্জস্য রাখো যাদের ঘরের পাশে এক বদান্য এবং দানশীল ব্যক্তি একটি বাগান লাগিয়েছেন এবং তাতে সকল প্রকারের ফলবান বৃক্ষ রোপণ করেছেন, তাতে একে সুমিষ্ট পানির নহর প্রবাহিত করেছেন যার পানি ছিল অত্যন্ত সুমিষ্ট, আর সেই বাগানে বড় বড় ছায়াবহুল বৃক্ষ রোপণ করেছেন যা হাজার হাজার মানুষকে ছায়া দিতে পারে। তখন সেই দানবের ব্যক্তি মানুষকে আমন্ত্রণ জানান যারা রোদে হাঁটছিল, কোন ছায়াও ছিল না, কোন ফলও ছিল না, আর পানিও ছিল না, তারা যেন ছায় বসতে পারে, বসে ফল খেতে পারে বা পানি পান করতে পারে। কিন্তু এই দুর্ভাগা জাতি সে আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে, সে রোদে ভয়াবহ তাপ দাবদাহ এবং পিপাসার গরমে ধ্বংস হয়ে যায়। সে কারণে আল্লাহ তাআলা বলেন, তাদের জায়গায় অন্য জাতি আনবো যারা এই বৃক্ষের সুশীতল ছায়ার তলায় বসবে, সে ফল খাবে, ঠান্ডা পানি পান করবে। আল্লাহ তাআলা উপমা হিসেবে কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে দুলকরনাইন এক জাতিকে রোদে জ্বলতে দেখেছেন, তাদের এবং সূর্যের মাঝে কোন প্রতিবন্ধক ছিল না। সেই জাতি জুলকরনাইনের কাছে কোন সাহায্য চায়নি, তাই তারা সেই বিপদে নিমজ্জিত লিপ্ত লিপ্ত ছিল, কিন্তু জুলকারনাইনের সাথে আরেক জাতির সাক্ষাৎ হয়। যারা শত্রুর মোকাবেলায় জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছেন তিনি তাদের জন্য একটি দেয়াল বানিয়ে দেন, আর এই কারণে শত্রুর আক্রমণ থেকে তারা রক্ষা পায়। অতএব আমি সত্য সত্যই বলছি যে কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে সেই জুলকারনাইন আমি, যিনি সকল জাতিতে বিরাজমান বিভিন্ন শতাব্দীকে পেয়েছেন, আর মুসলমানদের মাঝে যারা আমাকে গ্রহণ করেনি তারা রোদে জ্বলছে, কর্দমাক্ত চশমা এবং অন্ধকারে যারা বসে আছে তারা খ্রিস্টান, যারা চোখ খুলে দেখেনি, আর সেই জাতি যাদের জন্য দেয়াল প্রস্তুত করা হয়েছে সেটি আমার জামাত। আমি সত্য সত্যি বলছি যে তাদের ধর্মই সত্যের শত্রুর হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকবে। প্রত্যেক সেই ভিত্তি যা দুর্বল তাকে শিরক এবং নাস্তিকতা ধ্বংস করবে, কিন্তু এই জামাত দীর্ঘজীবী হবে, শয়তান তাদের ভিতরে জয়যুক্ত হতে পারবে না, শয়তানি দল তাদের উপর জয়যুক্ত হতে পারবে না, তাদের যুক্তি তোর বাইরে থেকে বেশি ধারালো এবং বর্ষার তুলনায় বেশি ভিতরে আঘাত করবে, এবং তারা কিয়ামত পর্যন্ত সব জাতির বিরুদ্ধে জয়যুক্ত হবে। তিনি আরো বলেন যে পরিতাপ সে সকল নির্বোধদের জন্য যারা আমাকে শনাক্ত করতে পারেনি, সেই চোখ কত অন্ধ এবং বক্র যা সত্যের জ্যোতিকে দেখেনি, তারা আমাকে দেখার শক্তি রাখে না, কারণ বিদ্বেষ তাদের চোখকে অন্ধ করে দিয়েছে, তাদের হৃদয়ে মরিচা এবং চোখে পর্দা। যদি তারা প্রকৃত সন্ধানে রত হয়, হৃদয়কে বিদ্বেষ মুক্ত করে, দিনে যদি রোজা রাখে আর রাতে উঠে নামাজে দোয়া করে আর কাঁদে আর নারা উচ্চকৃত করে, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় যে তাদের সামনে প্রকাশ করবেন যে আমি কে। খোদার ব্যক্তিগত ভ্রক্ষেপহীনতা সম্পর্কে এদের সাবধান থাকা উচিত, ভয় করা উচিত। খোদাগণী পরবিমুক্তি নেই, পরকালের ব্যাপারে চিন্তিত থাকা উচিত। তিনি বলেন যে হে মানব জাতি, খোদা এবং তার নিদর্শনাবলীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তার কাছে পাপের ক্ষমা চাও, তার কাছে নিজেদের পাপের কথা চিন্তা করে ঝুঁকো। তোমরা কি সেই জাতির পরিণাম ভুলে গেছ যারা তোমাদের পূর্বে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে? আল্লাহর গ্রন্থে কি তোমাদেরকে নির্দোষ আখ্যা দেওয়া হয়েছে? তাই আল্লাহর কে যদি ভয় করো, তার কাছে আশ্রয় চাও, এক একজন করে দণ্ডায়মান হও, যারা শত্রুতা করে তাদেরকে এড়িয়ে চলো, তারপর চিন্তা করো তোমাদেরকে কি সেই প্রমাণ দেওয়া হয়নি যা তোমাদের পূর্বে কাফেরদের দেওয়া হয়েছিল? তোমাদের কাছে কি নির্দোষের আসেনি? তোমরা কি খোদাকে অসম্মান বা তুচ্ছ তাচ্ছিল্য করে লাঞ্ছিত হয়নি? তোমাদের এই ঋণ কি ঋণীদের মতো পরিশোধ করা হয়নি? অতএব এই সত্যিকার দাতার কসম যিনি আমাকে এখানে পাঠিয়েছেন আমার সত্যায়নের জন্য, বেঁধেছেন এবং খুলেছেন, আমাকে সন্তান সন্ততি দিয়েছেন, আমার জন্য শত্রুকে ধ্বংস করেছেন, আর স্বীয় নিদর্শনের ক্ষেত্রে কোন কিছু বানানো এবং ধ্বংস করার বানানো এবং ধ্বংসমূলক নিদর্শন উভয়টি আমার জন্য প্রকাশ করেছেন, সর্বধর্ম সম্মেলনে সৃষ্টির নিদর্শন দেখিয়েছেন, কিছু সৃষ্টি করার নিদর্শন দেখিয়েছেন, অর্থাৎ সর্বধর্ম সম্মেলনে তার গ্রন্থ জয়যুক্ত হয়েছে সেদিকে ইশারা, আর গোবাছুর মরার নিদর্শন দেখিয়েছেন, কথা এবং কর্মের নিদর্শন যাদের চোখ আছে তাদের জন্য দেখিয়েছেন। আল্লাহ তাআলা রমজান মাসে তোমাদের চন্দ্র এবং সূর্য গ্রহণ দেখিয়েছেন, আর আমার ভাষাগত বাগ্মিতার মাধ্যমে তোমাদের অভিযুক্ত করেছেন, আর আমাকে কোরআন শিখিয়েছেন। তিনি বলেন যে হে মানব মণ্ডলী, আমি সর্বশ্রেষ্ঠ খোদার পক্ষ থেকে তোমাদের কাছে এসে তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে কি যে সেই আত্মাভিমানী এবং গরিয়ান খোদাকে ভয় করবে, না কেউ আত্মাভিমান প্রদর্শন করবে? তোমরা চরম ষড়যন্ত্র করেছ আর শিকারীদের মতো হাত পাততে অনেক সময় নষ্ট করেছ। অতএব তোমরা লাঞ্ছনা এবং বঞ্চনা ছাড়া আর কিছু দেখেছ কি? তোমরা কি সেই বিষয় লাভ করতে পেরেছ, হস্তগত করেছ যা সন্ধান করছিলে? ইমান নষ্ট করা ছাড়া তোমাদের কি আর কিছু হস্তগত হয়েছে? যে সকল বিষয় সন্ধান করেছ তা কি লাভ করেছ? হে মুসলমানদের সন্তানগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে আমার কথা পূর্ণ করেছেন আর আমাকে অসাধারণ দানে ভূষিত করেছেন? তোমাদের কি হয়েছে যে খোদার নিদর্শনকে গুরুত্ব দাও না, আর সমালোচনার তীর ধারালো তীর তারা আমাকে আক্রমণ করে, তোমরা কি নিজের দাবির ভিত্তিহীনতা দেখনি, নিজেদের সন্দেহের অর্থহীনতা কি প্রকাশ পায়নি? তাই এরপর আমার সমালোচনা আলোচনার চেষ্টা করো না, আর পরীক্ষা করার পর মিথ্যা বলা বন্ধ করো, আর তাকে অবলম্বন করো সেই ব্যক্তির মতো, তোবা করো যে লজ্জিত হয় এবং নিজের পরিণাম এবং অশুভ পরিণাম সম্পর্কে ভীত থাকে আর ভয় করে, আর আল্লাহ তাআলা তোবাকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা জনসাধারণের চোখ খুলুন, খোদার তাকদীর এবং অদৃষ্টকে যেন এরা বুঝতে পারে যে এই পরিস্থিতি এবং সমস্যার এরা সম্মুখীন তা থেকে যেন তারা মুক্তি লাভ করে, যে এই বিপদ আপদ এবং দুর্যোগের কম্পন তারা অনুভব করছে সেই ইঙ্গিত এবং ইশারাকে তারা যেন বুঝতে পারে এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা থেকে যেন এরা বিরত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন তাকওয়ার উপর পরিচালিত হতে পারি এবং নিজের কথা এবং কর্মকে আল্লাহ সন্তুষ্টির অধীনস্থ করতে পারি এবং পৃথিবীবাসীকে ধ্বংসযজ্ঞ সম্পর্কে সতর্ক করার যেন দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি। এখন দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং তাদের গায়েবানা জানাজা পড়াব। চৌধুরী প্রথম ব্যক্তি চৌধুরী মাহফুজুর রহমান যিনি 6 এপ্রিল 2013 সনে 93 বছর বয়সে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চৌধুরী সাহেব ইন্টারমিডিয়েট পাশ করার পর খলিফা সানির নির্দেশ তারিখ অনুসারে জীবন উৎসর্গ করেছেন। জীবন উৎসর্গ করার পর ইন্সপেক্টর বাইতুল মাল হিসাবে কাদিয়ানে কর্মরত ছিলেন। হযরত খলিফা মসিহ সালেস রহমাল্লাহ যখন সদর খুদ্দামুল আহমদিয়া ছিলেন তার উপর তার গভীর আস্থা ছিল। দিল্লির জলসাকালে মহিলাদের তাবুর হেফাজতের নিরাপত্তার দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। আমাদের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ ঘটনা, তখন শত্রু পাথরও নিক্ষেপ করেছিল। সে সময় মুশতাক বাজওয়া সাহেব আহত হয়েছিলেন, তিনি জামাতের মোবাল্লিগ ছিলেন সুইজারল্যান্ডে। দেশ বিভাগের সময় খলিফা সালেসের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত কাদিয়ানের হেফাজতের জন্য অবস্থান করেন। শুধু 4 দিন পূর্বে হযরত খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহ তাকে পাকিস্তান পাঠান। এরপর লাহোরের টিআই কলেজে হিসাবরক্ষক এবং হোস্টেল টিউটর হিসেবে কাজ করেন। টিআই কলেজ রাবাতে ডিপি এবং ইনচার্জ লাইব্রেরি ইনচার্জ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। অবসরের পর কিছুদিন খেলাফত লাইব্রেরিতেও কাজ করেছেন। নুসরত জাহা একাডেমি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর চাকরিকালে বিএ এবং এরপর ইসলামিয়াতে এমএ পাশ করেন। লাইব্রেরিয়ান হিসাবেও দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। 1953 সালের দাঙ্গায় খলিফা সানির কোয়েটা অবস্থানকালে সদর খুদ্দামুল আহমদিয়ার পক্ষ থেকে কিছু খোদ্দামদের নিরাপত্তার দায়িত্ব সহ পাঠানো হয়। তাদের একজন চৌধুরী সাহেব ছিলেন। রাবোয়া আবাদের নিমিত্তে 19 সদস্য বিশিষ্ট যে প্রথম কমিটি পাঠানো হয়, প্রথম গ্রুপে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। খোদ্দামুল আহমদিয়া সেহেদ জিসমানের মোহতামিম ছিলেন, ভলিবল টেনিস এবং ফুটবলের ভালো খেলোয়াড় ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন। আল্লাহর ফজলে তিনি মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন, আর ওসিয়তের হিসাব জীবদ্দশাতেই আদায় করেছেন। তারিখে যদি ওয়াকফের চাঁদা নিজের পিতামাতা দাদা এবং পত্র পত্রী দহিদ্র দহিত্রীদের পক্ষ থেকেও দিতেন। নামাজি তাহাজ্জুদ গুজার অত্যন্ত এক ভদ্র মানুষ ছিলেন। রাবোয়ার বিশেষ লোকদের ভিতর গণ্য হতেন। তাকে যাই বলুক আমি কখনো তাকে উত্তর দিতে দেখিনি, নীরবে হাসি মুখে সব কথা শুনতেন এবং সহ্য করতেন। অত্যন্ত ভদ্র দরবেশ প্রকৃতির নীরব স্বভাবের মানুষের আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। যুক্তরাজ্যের সদর আনসারুল্লাহ চৌধুরী অসীম সাহেব তারই বড় ছেলে। দ্বিতীয় গায়বানা জানাজা বাজার স্মৃতিচারণ হচ্ছে। তিনি হলেন কায়সারা বেগম সাহেবা, তার স্বামীর নাম মির্জা আজহার আহমদ সাহেব। 13 এপ্রিল তিনি ইন্তেকাল করেন প্রায় 70 বছর বয়সে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে নাসের রাদিয়াল্লাহু আনহার পুত্রবধূ ছিলেন। তিনি তার শরীরে ক্যান্সার ছড়িয়ে যায় যার ফলে তিনি ইহধাম ত্যাগ করেন, ইন্তেকাল করেন। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারিণী ছিলেন, হাসি খুশি মিশুক প্রকৃতির মানুষ। খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল, বিশেষ করে আমার খেলাফতের পদে আসীন হওয়ার পর আমার সাথে তার সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে, আর্থিক কোরবানিতে অংশ নিতেন, আর্থিক কোরবানি করতেন, উৎসাহ দেবেন সাথে গরিবদের প্রতি বড় সহানুভূতি ছিলেন। তার কোন কোন গরিব আত্মীয় স্বজন লিখেছেন, এমনকি সচ্ছল আত্মীয় স্বজন লিখেছেন যে সবসময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের সম্মান করতেন, দরিদ্র এবং গরিবদের নীরবে সাহায্য করতেন, আত্মীয় স্বজন চাকর চাকরানীদের দেখাশোনা করতেন, জলসার সময় আতিথেয়তার বিশেষ বৈশিষ্ট্য তার দেখা যেত। তার পিতা হযরত সাইয়েদ আহমদ খান সাহেব, আর দাদা ছিলেন জনাব কর্নেল আওসাফ আলী খান সাহেব, যিনি হযরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের খালাতো ভাই ছিলেন। মরহুমা আব্দুল মজিদ খান সাহেব হযরত মসিহ মওউদ সাহাবীর পৌত্রী ছিলেন। হযরত খান মোহাম্মদ সাহেব কপুরথলা নিবাসীর বড় পৌত্রী ছিলেন। তার পিতা প্রথমে বয়াত করেন এবং এরপরে তার দাদা তার পিতাকে যে কেউ জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে প্রথমে আহমদী হলেন, তিনি একটা পঙ্ক্তি পড়তেন যে ধর্ম আমাদের পছন্দ হয়েছে তাই আমরা ইমান এনেছি, এই পঙ্ক্তিটি পড়তেন কারো প্রশ্নের উত্তরে। তার বড় নানা হযরত খান মোহাম্মদ খান সাহেব হযরত মসিহ মওউদ প্রবীণ সাহাবিদের একজন ছিলেন। 1904 সনের পহেলা জানুয়ারিতে যিনি ইন্তেকাল করেন, দ্বিতীয় দিন হযরত মসিহ ইসলাম মসজিদে আসেন নামাজের সময় আর বলেন যে আজকে আমার প্রতি ইলহাম হয় যে আহলে বাইতের কোন একজন আজ ইন্তেকাল করেছেন, মনে হয় খলিফাতুল মসিহ আউয়াল বলেন যে হুজুরের আহলে বাইত তো আল্লাহর ফজলে সবাই ভালো আছেন, তো এই ইলহাম কার সম্পর্কে? তিনি বলেন যে খান মোহাম্মদ খান সাহেব কপুরথলা নিবাসী খান মোহাম্মদ খান সাহেব কাল ইন্তেকাল করেছেন, তার সম্পর্কে এলহাম হয়েছে আমার প্রতি, তো আল্লাহ তাআলা এলহামে তাকে আহলে বাইত এর অন্তর্ভুক্ত হওয়ার সুসংবাদ দিয়েছেন, তার সম্পর্কে এলহাম হয়েছে, তার সন্তান সন্ততির সাথে নরম এবং কোমল ব্যবহার করা হবে। হুজুর বলছেন স্পেনে আমি অন্য কোন কারণে তাজকেরা দেখছিলাম, এই এলহামগুলো আমার চোখের সামনে আসে, তখন এই দুটো এলহাম মৃত্যুর সংবাদ পূর্ণ ছিল, দ্বিতীয়টি তার সন্তান সন্ততির সাথে কোমল ব্যবহার কথাটিও বর্তমানে মহিমার সাথে পূর্ণ হয়েছে। খান মোহাম্মদ খান সাহেবের পুত্র মোহতরমা কেসরা বেগম সাহেবার নানা কপুরথলা স্টেটে চাকরির আবেদন করেন, কঠিন প্রতিযোগিতা ছিল, ঘোড়ার গাড়ি যেখানে রাখা হতো সেই ঘরের ইনচার্জ তাকে নিযুক্ত করা হয়, এরপর ধীরে ধীরে পদোন্নতি হতে থাকে এবং ডিস্ট্রিক্ট জেলা ম্যাজিস্ট্রেটের পদে তিনি অবসর শেষ চাকরি করেন এবং এই পদ থেকে অবসর নেন। আল্লাহ তাআলা তাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত আখ্যা দিয়েছেন মসিহ মওউদ। এরপর তার বড় পৌত্রী হযরত খলিফাতুল মসিহ সানির পুত্রবধূ হওয়ার সম্মান লাভ করেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন, জামাত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট রাখুন। তার স্বামী মির্জা আজহার আহমদ সাহেব আল্লাহ দুঃখ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দিন এবং স্বাস্থ্য দিন আর দীর্ঘজীবী করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.